الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد حي على السلام حي على السلام حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله
السلام علیکم ورحمۃ اللہ اشہد ان لا الہ الا اللہ وحدہ لا شریک لہ وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا
الضالين আমি ভারতে পড়িয়েছি একটি কালিকটে যা দক্ষিণ ভারতীয় প্রদেশ কেরালার একটি শহর। দ্বিতীয় জুমা পড়িয়েছি দিল্লিতে। আপনারা জানেন যে পরিস্থিতির কারণে সফর সংক্ষিপ্ত করে ফিরে এসেছি। সচরাচর সফর থেকে প্রত্যাবর্তনের পর আমি সফরের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরি। পৃথিবীর অপেক্ষমান আহমদীরা এই অবস্থা সফরের বিবরণ সম্পর্কে জানতে চায়। আজ এলাকা সফর হয় তারাও তাদের নিজেদের সম্পর্কে কিছু শুনতে চায়। যদিও কেরালা সফরকালেই বরং কালিকটের খোদবাতেই সে এলাকার গুরুত্ব, সে অঞ্চলে ধর্মের ইতিহাসের প্রেক্ষাপটে কিছু কথা তুলে ধরেছিলাম এবং দায়িত্বের প্রতি তাদের দৃষ্টি আকর্ষণ করেছিলাম, তাদের নিষ্ঠা আন্তরিকতার কথাও বলেছিলাম। কিন্তু আমার সফরের দৃষ্টিকোণ থেকে আরো কিছু কথা আমি সংক্ষেপে আপনাদের সামনে বর্ণনা করতে চাই। কেরালা যাওয়ার পূর্বেই পথে চেন্নাই যাই, যা পূর্বে মাদ্রাস হিসেবে খ্যাত ছিল। কয়েক ঘন্টা অবস্থান করে সেখানে, কিন্তু সেখানে লাজনার সংক্ষিপ্ত প্রোগ্রাম হয়, ভালো প্রোগ্রাম হয়, তাদের দায়িত্বের প্রতি দৃষ্টি আকর্ষণ করি আমি তাদের। সেখানে আমাদের একটি নতুন মসজিদ নির্মিত হয়েছে মাউন্ট থমাসে, টমাস পাহাড়ে, তার উদ্বোধন করি। চেন্নাই জামাত ছোট, তত ছোট নয়, কয়েক শত আহমদি সেখানে আছে, কিন্তু খোদা তালার ফজলে আন্তরিকতা এবং নিষ্ঠায় বিশ্বস্ততায় অনেক অগ্রগামী একটি জামাত। আল্লাহ তালার অপার কৃপায় এমটিএ রূপী যে নেয়ামত খোদা তালা আমাদেরকে দিয়েছেন, তা জামাতের ভিতর একতা, ঐক্য, সমমূল্যবোধ এবং খেলাফতের সাথে গভীর সম্পর্ক তাদের হৃদয়ে সৃষ্টি করেছে। অঞ্চল কাদিয়ান থেকে 2000 মাইল দূরে অবস্থিত। অনেকেই, অনেক আহমদি এমন আছেন যারা হয়তো কখনো কাদিয়ান যাননি। তাদের চোখে খেলাফতের প্রতি বিশ্বস্ততা, তাদের ভিতরে একটা শৃঙ্খলা, জামাতের জন্য সম্মান বোধ এবং জামাতের সাথে তাদের গভীর সম্পর্ক স্পষ্টভাবে চোখে পড়ে। এর কারণ ছিল বড়দের তরবিয়ত, কারণ এই এলাকায় অনেক বুজুর্গ অতিবাহিত হয়েছেন। দ্বিতীয়ত এমটিএর ভূমিকা রয়েছে। আমি যে বলেছি নজম পড়ার রীতি স্টাইল, সারা পৃথিবীতে প্রায় একই স্টাইলে নজম পড়া হয়, আফ্রিকা হোক বা এশিয়া বা ইউরোপের কোন দেশ হোক। এই সম্পর্ক, এই ঐক্য, এই সমমূল্যবোধ আল্লাহ তাআলার ফজলে জামাতে প্রতিদিন প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, দৃঢ় হচ্ছে। আমি বড়দের বা বয়স্কদের তরবিয়তের কথা বলেছি, বয়োজ্যেষ্ঠদের তরবিয়তের কথা বলেছি। তো এই প্রসঙ্গে আমি বলতে চাই যে সেখানে চেন্নাই শহরে বা সেই অঞ্চলে আহমদিয়ত হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের যুগেই পৌঁছে। হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের ১৬ জন সাহাবীর কথা সেই অঞ্চলের ইতিহাসে দেখা যায়, তাদের আওলাদ, তাদের সন্তান সন্ততি রয়েছে যারা আহমদীয়তের উপর প্রতিষ্ঠিত রয়েছেন। এছাড়া নূতন আহমদীয় আছে, টমাস পাহাড়ে আহমদ মসজিদের কথা বলেছি, সেই এলাকারও সংক্ষিপ্ত ইতিহাস আছে। ধর্মের ইতিহাস, সেই এলাকার ধর্মীয় ইতিহাস হল এখানকার খ্রিস্ট ধর্মের ইতিহাস অনুসারে টমাস হাওয়ারি, যিনি হযরত ঈসা আলাইহিস সালামের হাওয়ারি ছিলেন, শিষ্য ছিলেন, তিনি ৫২ খ্রিস্টাব্দে সেখানে আসেন, কেরালার পথে সেখানে আসেন। এটি ছোট একটি টিলা যেটিকে টমাস পাহাড় বলা হয়, একটা গির্জাও আছে সেখানে। জীবনের ১৫-১৬ বছর তিনি এখানে অতিবাহিত করেছেন। এখানে কোন শত্রু তাকে হত্যা করে এখানে তিনি কবরস্থ হন সেই গির্জায়। পরবর্তীকালে কোন যুগে ভ্যাটিকান নিয়ে যাওয়া হয় তার পবিত্র মরদেহ। টমাস হাওয়ারির এখানে আসার উদ্দেশ্য যা মনে হয় তা হল ইসরায়েলের হারানো মেষ বা গোত্রকে সন্ধান করে খ্রিস্ট ধর্মের পয়গাম বা বাণী তাদের কাছে পৌঁছানো। হযরত টমাস, তার সম্পর্কে জনশ্রুতি আছে যে তিনি হযরত ঈসা আলাইহিস সালামের সাথে ক্রুশের ঘটনার পর সফর করেন। তার সম্পর্কে হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম লিখেছেন বারাহিন আহমদিয়া পঞ্চম, বারাহিন আহমদিয়ার পঞ্চম খণ্ডে হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম বলেন যে খ্রিস্টানরা হযরত ঈসা সাহেব কাশ্মীরে আসার কথা উল্লেখ করেন, সেই প্রেক্ষাপটে মসীহ মওউদ ইসলাম বলেন যে খ্রিস্টানরা স্বয়ং এই কথা মানে এবং বিশ্বাস করে যে হযরত ঈসার কিছু শিষ্য এবং হাওয়ারি ভারতে অবশ্যই এসেছেন, আর টমাস হাওয়ারের মাদ্রাসে আসা, আর মাদ্রাসে এখন পর্যন্ত প্রত্যেক বছর তার স্মরণে খ্রিস্টানদের মেলার মতো গণজমায়েত হয়। এটি এমন একটি বিষয় যা কারো জানা নয়। মালফুজাতে টমাস হাওয়ারির প্রেক্ষাপটেও তিনি মালফুজাতেও তার কথা তিনি উল্লেখ করেছেন। তিনি বলেন যেভাবে রসুল করিম ইসলাম হিজরতের সময় শুধু হযরত আবু বকরের সাথে বেরিয়েছেন, একইভাবে হযরত ঈসা আলাইহিস সালাম হিজরতের সময় টমাস হাওয়ারের সাথে বেরিয়েছেন। এর কারণ ছিল সাবধানতা, যেন মানুষ জানতে না পারে, সাবধানতার সাথে যেন তার সফর অতিক্রান্ত হয় এবং এভাবে যেন কাশ্মীর পৌঁছেন। কেরালার সাথে ইহুদিয়তের, ইহুদি ধর্মের ইতিহাসেরও সম্পর্ক আছে, সংক্ষেপে বলতে চাই। এখানে দীর্ঘকাল পূর্বে ইহুদিরা এসে বসতি স্থাপন করে। তাদেরকে তবলিগের জন্য ঈসা আলাইহিস সালামের হাওয়ারের এখানে আসা আবশ্যক ছিল পয়গাম পৌঁছানোর জন্য, যেন বনী ইসরায়েলের এই গোত্র হযরত ঈসা আলাইহিস সালামের বাণী থেকে বঞ্চিত না থাকে। তো এসব কিছু বলার উদ্দেশ্য হল এই শহরের ধর্মীয় ইতিহাস অতি প্রাচীন। এখন আল্লাহ তাআলার ফজলে মুহাম্মদী মসীহ হাওয়ারিদের মাধ্যমে, তার সাহাবীদের মাধ্যমে অত্রাঞ্চলে আহমদীয়ত প্রবেশ করেছে, আর আহমদীয়ত খোদা তাআলার ফজলে সেখানে উন্নতি করছে। পরবর্তী প্রজন্ম, অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্ম ঈমান এবং নিষ্ঠার আন্তরিকতায় উন্নতি করছে। ঠিক সেই অঞ্চলে জামাত মসজিদ নির্মাণের সৌভাগ্য লাভ করেছে যেখানে মুসাই মসির হাওয়ারিরা নিজেদের কেন্দ্র গড়ে তুলে, আর এখানে খ্রিস্ট ধর্ম প্রসার লাভ করে। এখানে তাদের অনেক বড় গির্জা রয়েছে, এ কথা আমি পূর্বেই বলেছি। আল্লাহ তাআলা এখন আহমদীদের তৌফিক দিচ্ছেন এই মসজিদের কল্যাণে মোহাম্মদী মসির পয়গামকে পূর্বের তুলনায় জোরালো ভাবে প্রসারের দ্বারা তৌফিক লাভ করছে। আল্লাহ তাআলা তাদের এই তৌফিককে উত্তরোত্তর বৃদ্ধি করুন, কেননা এখন তাদের মুক্তি সেই মিথ্যা বিশ্বাসকে পরিত্যাগ করে মোহাম্মদ রাসূলুল্লাহ দাসত্ব বরণের ভিতর নিহিত এবং এক খোদার সামনে ঝোঁকার ভিতর নিহিত, মানুষকে খোদা বানানোর ভিতর নয়। তো এটি হল চেন্নাইয়ের সংক্ষিপ্ত ইতিহাস। এখান থেকে আমি পরবর্তী সফর করি কেরালার শহর কালিকটে। এ শহরে হজরত টমাস সর্বপ্রথম আসেন, কেননা এখানে ইহুদিদের অনেক বড় জনবসতি ছিল, এদেরকে মালাবারি ইহুদি বলা হতো। এদের ইতিহাস বলে যে হযরত সুলেমান আলাইহিস সালামের যুগ থেকেই বাণিজ্য যুগেই বাণিজ্য কাফেলা এখানে আসত, আর তাদের সাথে ইহুদি ধর্ম এখানে এসে থাকবে। টমাস হাওয়ারি যখন এখানে আসেন, এখানে তিনি জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন, আর খ্রিস্টান ইহুদিদেরকে খ্রিস্ট ধর্মের পয়গাম পৌঁছান। অধিকাংশ খ্রিস্ট ধর্ম গ্রহণ করে, যারা হযরত টমাসের মাধ্যমে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছে তারা সেই অঞ্চলে নাসরানি খ্রিস্টান হিসাবে পরিচিত, বা টমাস ইসাই টমাস খ্রিস্টান হিসাবে পরিচিত। তাদের অনেকেই এমন আছে যারা একত্ববাদী। এই হল ইহুদি ধর্মের বা খ্রিস্ট এই অঞ্চলে খ্রিস্ট ধর্মের সংক্ষিপ্ত ইতিহাস। এতদ অঞ্চলের সংখ্যাগরিষ্ঠ শ্রেণী হল হিন্দু, মুসলমানদের সংখ্যাও কম নয়। কিন্তু সেই অঞ্চলের উপর খোদার বিশেষ রহমত হল এখানে সবাই সম্প্রীতিপূর্ণ পরিবেশে বসবাস করে। দেশের অন্যান্য অঞ্চলে ধর্মের ভিত্তিতে বিশৃঙ্খলা হলেও কেরালার মানুষ তা জানেও না। আমার মনে আছে গানায় একবার আমাদের এক কেরালার বন্ধু ছিলেন, একদিন অফিসে গেলাম, সেখানে তিনিও ছিলেন এবং এক ঘানাবাসীও আসে। ঘানাবাসী তাকে জিজ্ঞেস করে তুমি কি ইন্ডিয়ান? আমি বলেছি না, পাকিস্তানি। তিনি জিজ্ঞেস করলেন পাকিস্তানি এবং ইন্ডিয়ানের ভিতর পার্থক্য কি। আমার উত্তর দেওয়ার পূর্বেই কেরালার সেই খ্রিস্টান ইঞ্জিনিয়ার ছেলে সে বলেছে কোনো পার্থক্য নেই, শুধু সীমান্তের ভৌগোলিক পার্থক্য বা কিছু পার্থক্য আমাদের নেতারা সৃষ্টি করেছেন। যাই হোক, এদের চিন্তাধারা বড় সুন্দর, ভালো। তারা কোনো পার্থক্য করতে চায় না, এদের ভিতর সহনশীলতাও রয়েছে। ইসলাম অত্রাঞ্চলে আরব বাণিজ্য কাফেলার মাধ্যমে পৌঁছেছে। এদের ইতিহাস অনুসারে বাণিজ্য কাফেলা যখন এখানে আসে তখন তাদের সাথে হযরত মালিক বিন দিনার খেলাফতের রাশেদার যুগেই এখানে আসেন, এবং তার সাথে ১২ জন আরব ব্যবসায়ী ছিল। সেই যুগে সেখানকার রাজা ফলমল ইসলাম গ্রহণ করেন, প্রথমে তথ্য সংগ্রহ করেন এবং ইসলামের সত্যতা অনুধাবন করার পর ইসলাম গ্রহণ করেন। তারপর এই বাণিজ্য কাফেলার সাথে তিনি মক্কাও যান। রাজা ইসলামের আকর্ষণীয় শিক্ষা এবং নিদর্শন দেখে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এতদ অঞ্চলে একজন রাজার ইসলাম ধর্ম গ্রহণের কথা হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম উল্লেখ করেছেন। নামের কিছু পার্থক্য থাকতে পারে, হয়তো সে যুগের নাম আর এ যুগের নামে পার্থক্য থাকতে পারে। যাই হোক, মসীহ ইসলাম লিখেছেন যে বলেছেন সেখানকার রাজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তারপর এখানে ইসলামের প্রসার হয়। সেখানে একটি আহমদী পরিবার এখনো বসবাস করে, যারা আমাকে বলেছে যে আমরা সেই রাজারই বংশ, সেই রাজার কিছু এমন নেকি বা পুণ্য ছিল বা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিশ্চয় তিনি দোয়াও করে থাকবেন, যেহেতু তিনি ইসলাম গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা তার পরবর্তী প্রজন্মের একটি অংশকে আহমদীয়ত গ্রহণের সৌভাগ্য দান করেছেন। এখানে আমি এই কথা স্পষ্ট করতে চাই, আমি পূর্বে খুতবায় এটি উল্লেখ করেছি যে এতদ অঞ্চলে শিক্ষার হার প্রায় 100%, অথচ ভারতের অন্যান্য অঞ্চলে শিক্ষার হার অনেক কম, মুসলমানদের মাঝে শিক্ষা নাই বললেই চলে। কিন্তু এই এলাকায় মুসলমানরাও 90% বেশি শিক্ষিত, আর এই অঞ্চলটি আমি যেভাবে পূর্বে বলেছি এত অঞ্চলের সকল বড় ধর্ম এই এলাকায় পাওয়া যায়, বড় শিক্ষিত উন্নত মন মানসিকতার মানুষ এখানে আছে, যাদের ভিতরে সহনশীলতার অনুপম গুণাবলী আছে। আহমদীয়দের তাবলীগ যদি সঠিকভাবে করা হয় এবং অব্যাহত চেষ্টা যদি আমরা করি, তাহলে আহমদীয়দের জন্য বড় উর্বর ভূমিতে এটি পরিণত হতে পারে। যদিও আজকাল পৃথিবীর অন্যান্য দেশের মতো কিছু মুসলমান সংগঠন ঘৃণা এবং উগ্রপন্থিতার রীতি অনুসরণ করছে, ঘৃণা ছড়াচ্ছে, এখানেও এই চেষ্টা চলছে, কিন্তু সার্বিক দৃষ্টিকোণ থেকে মানুষ কিন্তু এমন আচার ব্যবহারের বিরোধী, তারা এটিকে কোনোভাবে সেখানে এটি এখানে প্রসার লাভ করুক তা তারা কোনোভাবে চায় না। কিছু এমন শ্রেণী সেখানে এমন আছে, আর আমার যাওয়ার পর তারা নেতিবাচক প্রতিক্রিয়া দেখাতে পারত, আশঙ্কা ছিল, কিন্তু আমাকে বলা হয়েছে যে খোদা তালা ফজল করেছেন, 2-1 মাস পূর্বেই এমন একটি শ্রেণী সেখানে চিহ্নিত হয়েছে যারা সেখানে বিশৃঙ্খলা বা নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছিল বা তারা সন্ত্রাসী হিসেবে ধরা পড়ে এবং তারা এখন কারাজীবন যাপন করছে। আল্লাহ তালা ফজল করেছেন আমাদের সফরকালে কোন দিক থেকে বিরোধী কোনো আওয়াজ উত্থিত হয়নি, বরং সেখানকার এক সাংবাদিক যিনি একজন আহমদীয় তিনি লিখেছেন যে বিরোধী মুসলমান সংগঠন বা যত বিরোধী মুসলমান ফেরকা আছে যারা আমাদের বিরোধী, তাদের পত্র পত্রিকাও ভদ্রতা এবং উদারতার সাথে আমার সেখানে যাওয়ার খবর প্রচার করেছে, আমাদের জামাতে প্রোগ্রাম সেখানে হয়েছে পুরো সফলতার সাথে, যে ঘরে আমি অবস্থান করেছি আহমদী বন্ধুর ঘর, সেখান থেকে মসজিদের দূরত্ব বা মসজিদ প্রায় 20 মিনিট দূরে অবস্থিত ছিল, অবস্থিত আমাদের মসজিদ শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত, সেখানে আমাদের একটি অভ্যর্থনা হয়, এক রিসেপশন দেওয়া হয়, যায় আহমদী সম্মানিত ব্যক্তি রাজনৈতিক নেতা এখানে সেখানে আসেন এবং তিনি আমাকে বলেন যে আপনাদের মসজিদ ও শহরের হৃদয়ে প্রাণ কেন্দ্রে অবস্থিত, কেন্দ্রীয় জায়গায় অবস্থিত, ইনশাআল্লাহ তাআলা এভাবে এই শহরের হৃদয়ে বা প্রাণ কেন্দ্রে আমাদের যে মসজিদ আছে সেখান থেকে ভালোবাসার পয়গাম প্রসার লাভ করবে এবং এটি ইনশাআল্লাহ হৃদয়কে জয় করবে। সরকার যথেষ্ট সহযোগিতা করেছে, প্রাদেশিক সরকার একজন আহমদি পুলিশ অফিসার দেন যে নিজের টিম নিয়ে আসে, সাধারণ মানুষের সহযোগিতাও খুবই প্রশংসনীয় ছিল, দৈনিক প্রত্যেক দিন 2 বার মসজিদ যাওয়া সত্ত্বেও কেউ বিরক্ত হয়নি বা তারা কেউ বাধা দেয়নি, আমাদের দেখলেই ট্রাফিক থেমে যেত এবং ভদ্রতার সাথে আমাদের যাওয়ার জন্য রাস্তা করে দিত। তাই আমি বলছি যে এই ভূমি সত্যিকার অর্থে এই ভূমি থেকে সত্যিকার অর্থে আহমদীদেরকে উপকৃত বা ফায়দা হাসিল করার চেষ্টা করা উচিত। কালিকট এবং চতুর্পাশ্বের আহমদীদের সাথে সাক্ষাতের সুযোগ হয়েছে, যত আহমদী সেখানে এসেছেন যাদের সংখ্যা হাজার হাজার ছিল, সহস্র সহস্র ছিল সংখ্যা। আল্লাহ তাআলার সবার সাথে সাক্ষাতের সুযোগ হয়েছে। সেই সাক্ষাৎকালে যেই আন্তরিক সম্পর্ক এবং বিশ্বস্ততা আবাল বৃদ্ধ বনিতা প্রদর্শন করেছেন তাও ছিল আশ্চর্যজনক। যা আমি পূর্বে বলেছি, আন্তরিকতা, নিষ্ঠা, ভালোবাসা, বিশ্বস্ততায় এরা বহু এগিয়ে রয়েছে। অনেকে এমন আছেন যারা মাত্র কয়েক বছর পূর্বে বয়াত করেছেন, জামাতে অন্তর্ভুক্ত হয়েছেন, কিন্তু আন্তরিকতায় অনেক উন্নত। তারা জামাতি ব্যবস্থাপনার এমন ভাবে তারা অংশ হয়ে গেছেন, বোঝাই যায় না যে আহমদী নূতন কি পুরাতন। খেদমত এবং সেবার ক্ষেত্রে অগ্রগামী অনেকে এমন আছেন যারা জামাতের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত আছেন এবং অত্যন্ত সুচারুরূপে দায়িত্ব পালন করছেন। জামাতের নিজামকে বোঝান এবং নিজের মানকে উন্নত করার জন্য তারা বারবার প্রশ্ন করেন, জ্ঞান বৃদ্ধির চেষ্টা তারা করছেন, যেন জামাতি কাজকে সঠিক খাতে এবং সঠিক পানে তারা সঠিক দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন। এ ধরনের আহমদি সর্বত্র চাই আমাদের। শুধু বায়াত করালে কোনো লাভ নেই। হযরত মাসিহ আলাইহিস সালাম এক জায়গায় বলেছেন যে সংখ্যা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, তাকওয়ার ক্ষেত্রে অন্যতম অগ্রগামী মানুষ আমার প্রয়োজন। পৃথিবীর অন্যান্য দেশকেও আমি বলছি, একইভাবে ভারতের অন্যান্য অঞ্চলের জামাতকেও বলছি, যেমন বায়াত চাই আর এমন পাকা ফল প্রয়োজন যা জামাতেই জীবনের জন্য কল্যাণকর, যা স্বাস্থ্যের কারণ হবে, যার বীজ থেকে এমন চারা গজাবে যা সকল অর্থে ফলপ্রদ হবে। আমি যেখানে জামাতকে বলি যে হারানো বায়াত সন্ধান করো, সেখানে একই সাথে এই প্রোগ্রামও এর মাঝে অন্তর্ভুক্ত, যে এমন বায়াত আনবে না যারা তরবিয়তের অভাবে হারিয়ে যাবে, যারা স্বার্থের পিছনে ছুটবে, এমন বয়সের প্রয়োজন নেই। যদি পাখির সাথে তাদের দৃষ্টান্ত তাদের তুলনা করা যায়, তাহলে কোরআনে কারীম এমন পাখির দৃষ্টান্ত দিতে গিয়ে বলে যে তুমি ফাসুর হুন্না ইলাইক, তুমি তাদেরকে পোষ মানাও, আর এমন ভাবে পোষ মানাও যে তোমরা ওহন্না ইয়াতিনা কাসাইয়াত, এরপর তাদেরকে ডাকো তারা তোমার নিকট ছুটে আসবে। অতএব জামাতের কাজের জন্য এমন আহমদীর প্রয়োজন যারা কোনো বাহানা করবে না, জামাতের সেবার জন্য প্রস্তুত থাকবে, জামাতে প্রবেশ করার সাথেই নিজামের অংশ হয়ে যাবে। এটি ততক্ষণ সম্ভব না যতক্ষণ তাবলীগকারী দাওয়াত এলাল্লাহ যারা করে তাদের তারা কামনা বাসনা মুক্ত হয়ে তাবলীগ না করবে, স্বার্থের ঊর্ধ্বে থেকে তাবলীগ না করবে। যতক্ষণ নিজেরা আসলুয়া সাহাবেতুম ওয়া ফারুহা ফিস সামার উপর প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ সম্ভব নয়। অর্থাৎ যাদের ইমানের মূল হল দৃঢ় এবং যাদের শাখা হল গগনচুম্বী, যারা পৃথিবীর ভয়ে ভীত নয়, যাদের কাজ লোক দেখানোর জন্য নয়, প্রদর্শনের উদ্দেশ্যে নয়, বরং খোদা সন্তুষ্টির উদ্দেশ্যে হয়ে থাকে, এমন দায়ানে আল্লাহ যদি এভাবে চেষ্টা করেন, তাহলে নবাগতরা জামাতের নিজামের অংশ সঠিকভাবে অংশ হয়ে যান। আর যাদের জামাতের ব্যবস্থাপনা সত্যিকার অর্থে তরবিয়ত করে এবং তাদের দিয়ে কাজ করে, যদি এটি না হয় তাহলে পরিস্থিতি তাই হয় যার কথা পূর্বে উল্লেখ করেছি। অনেক বয়স এমন হয়ে থাকে যার কোনো হদিসই পাওয়া যায় না। আমি কথা প্রসঙ্গে এটি বললাম, এ বিষয়ে সম্পর্কে পরে কোনো সময় বিস্তারিত আলোচনা করব, খুতবা দেব। এ দৃষ্টান্ত আমি দক্ষিণ ভারতে দেখেছি। নতুন নবাগত হওয়া সত্ত্বেও, নতুন আহমদী হওয়া সত্ত্বেও তারা সকল কোরবানি সকল প্রকার ত্যাগ স্বীকার করেন এবং ত্যাগের ক্ষেত্রে তারা আদর্শ স্থানীয়। তাদের এই কোরবানির ভিতর আর্থিক কোরবানি রয়েছে। আমি যে মসজিদের কথা বলেছি, এই মসজিদ শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত, খুব দামি জায়গা, একই সাথে অনেক বড় একটি প্লট, কয়েক কোটি রুপিয়া হলো এর দাম, বিক্রি হচ্ছিল। এখানকার জামাত কেন্দ্রের কাছে অনুরোধ করে আমি বললাম যে না, নিজেদের পয়সায় কিনুন। তারা ভাবছিল আমার যাওয়ার পর আল্লাহ তাআলার ফজলে তাদের ভিতর উৎসাহ উদ্দীপনা এবং সৎসাহস সৃষ্টি হয়, তারা সংকল্পবদ্ধ হয় সেই জায়গা কেনার ব্যাপারে, টাকা একত্রিত হয়, তারা সিদ্ধান্ত করেন। প্রথমে বলছিলেন তারা যে কঠিন হবে আমাদের জন্য ক্রয় করা, কিন্তু এখন বলছেন আমরা ক্রয় করব, নিজেদের পয়সায় ক্রয় করব। এক আহমদী যার সেই প্লটের বড় অংশ তিনি মালিক, তিনি বলেন আমি কোনো পয়সায় নেব না। তিনি আর্থিক কোরবানির ওয়াদা করেন, জামাত আর্থিক কোরবানির ওয়াদা করে। সেখানে কয়েক মিনিট যখন আমি তাদের সাথে কথা বলছিলাম, সেই প্লটের প্লট সম্পর্কে জামাতের সম্পদশালী বন্ধুরা ওয়াদা করেন, তো কোরবানির ক্ষেত্রে এই জামাত অনেক এগিয়ে রয়েছে। আল্লাহ তালা নতুন এবং পুরনো আহমদীদেরকে তৌফিক দিন, তারা যেন সত্যিকার ইসলামের বাণী পৌঁছাতে পারেন, এই অনুপম শিক্ষা কেনে শিরোধার্য করতে পারেন এবং কোরবানির সত্যিকারের প্রেরণাকে তারা যেন বুঝতে পারেন। কালিকটে লাজনার ছোট ইজতেমা হয়, 4000 এর কাছাকাছি নাসেরাত এবং লাজনা ছিলেন। ইউকের ইজতেমা থেকে সংখ্যা বেশি মনে হচ্ছিল, খোদার অপার কৃপায় এর ভালো প্রভাব দেখা গেছে। প্রত্যেক মহিলা এবং মেয়ের চেহারায় নতুন সংকল্প, নতুন উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছিল, নতুন উদ্দীপনায় তারা কাজ করতে যাচ্ছেন। আমি আশা করি তারা যেভাবে আন্তরিকতা দেখিয়েছেন তাদের কর্মকাণ্ড বাড়বে। এমনিতেও ভারতের লাজনা মাওলার ভিতর কেরালার লাজনা শীর্ষস্থানে রয়েছে এখন। আমি কিন্তু এখন মনে করি যে এদের কাজের গতি এবং উন্নতি অনেক বাড়বে। ভারতের অন্যান্য স্থানের লাজনা এই কথাগুলো হয়তো শুনবেন, আশা করি এই কথাগুলো শুনে তাদের ভিতর প্রতিযোগিতার প্রেরণা সৃষ্টি হবে, আন্তরিকতা সৃষ্টি হবে। জুমার খুতবা আপনাদের অধিকাংশই শুনে থাকবেন, সেখান থেকে প্রথমবার এমডি এর মাধ্যমে খুতবা প্রচার হয়েছে। চতুপাশে আহমদী যাদের সংখ্যা সহস্র সহস্র ছিল, তারা জুমায় উপস্থিত ছিলেন। সেখানে একটি হোটেলে জামাত একটি রিসেপশন বা অভ্যর্থনার ব্যবস্থা করে। অনেক বড় সংখ্যায় সরকারি কর্মকর্তা এবং শহরের শিক্ষিত গণ্যমান্য মানুষ আসে, মেয়র সাহেবও আসেন। তিনি জামাত সম্পর্কে, জামাতের সুন্দর শিক্ষা সম্পর্কে খুব সুন্দরভাবে নিজের মনোভাব ব্যক্ত করেছেন মেয়র সাহেব। অনেকে প্রথাগত কথাও বলে থাকে, কিন্তু অনেকের চেহারা আমি দেখেছি পরে তাদের সাথে সাক্ষাৎ হয়েছে, সাক্ষাতে তারা যেভাবে আমার সাথে কথা বলছিলেন বোঝা যাচ্ছিল যে তারা আন্তরিকভাবে আমাদের কথা পছন্দ করেছেন। এরপর পত্র পত্রিকায় এই খবর তারা খুব সুন্দরভাবে ছেপেছে। এমন ফাংশনের, এমন অনুষ্ঠান যেখানে শিক্ষিত শ্রেণীর ভিতর ইসলামী শিক্ষাকে তুলে ধরে, সেখানে আরেকটি ইতিবাচক দিক হল পত্রপত্রিকায় খবর ছেপে একটা বিরাট শ্রেণী পর্যন্ত জামাতে আহমদিয়ার পক্ষ থেকে ইসলামের পয়গাম পৌঁছায় এবং মুসলিম ইসলামের আগমন এবং তার প্রেরিত হওয়ার সংবাদ সম্পর্কে পৃথিবী অবগত হয়। এভাবে কালিকাটে মালয়ালম ভাষার সবচেয়ে বড় পত্রিকা হল মাতৃভূমি, প্রধান সম্পাদক হিন্দু গোপাল কৃষ্ণন আমার ইন্টারভিউ নেন, তার পত্রিকায় সেটি প্রচারও করেন, প্রকাশও করেন। সেই পত্রিকা পাঠকের সংখ্যা 1.5 কোটির বেশি। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এবং জাগতিক দৃষ্টিকোণ থেকে অনেক প্রশ্ন তিনি করেছেন। তিনি ইতিবাচক মনোভাব নিয়ে ফিরে গেছেন। এরা স্বাধীন চিন্তাধারার অধিকারী হওয়ার দাবি করে, কিন্তু সব ভালো বিষয়কে নিজেদের ভিতরেই সীমিত মনে করে যে ভালো বিষয় সব আমাদের এই সম্পত্তি। অথচ কয়েকবার প্রশংসাও তিনি করেছেন, আইনি শিক্ষিত মানুষ, কোরআনের অনুবাদও পড়েছেন। হযরত সাল্লাল্লাহু ইসলামের উত্তম আদর্শ সম্পর্কে আমাদের এক কলামিস্ট তার সাথে পত্রিকায় কলাম লেখেন, ইনি পড়েন সেই সমস্ত কলাম, কিন্তু সব কথা শোনার পর আমার সাথে কথা বলে কথা যখন আমাদের শেষ হয় খুব হালকাভাবে আমাকে বলে যে আপনার কথাবার্তা থেকে মনে হয় আপনি গান্ধীজির আদর্শে অনুপ্রাণিত। আমি তাৎক্ষণিকভাবে তাকে বললাম যে আমি গান্ধীজির দ্বারা মোটেই প্রভাবিত নই, আমি সেই আদর্শে অনুপ্রাণিত যাকে কোরআনি শিক্ষা বলা, আমি সেই আদর্শে অনুপ্রাণিত যা মোহাম্মদ ইসলামের আদর্শ ছিল, সেই দৃষ্টিকোণ থেকে সব কথা আপনাকে আমি বলেছি। তো সব ভালো কথার ক্রেডিট অনেকের এটি অভ্যাস হয়ে থাকে, নিজেরাই সব ক্রেডিট নিয়ে থাকে। যাই হোক, সুন্দর পরিবেশে তার সাথে কথাবার্তা হয়েছে, তার উদারতা এটি যে পত্রিকায় সব কথা প্রকাশ করেছেন। এরপর কালিকট থেকে আমরা অন্য শহর কোচেনে যাই, সেখানেও বড় জামাত রয়েছে, চতুর্পাশে ছোট ছোট জামাতগুলো এক জায়গায় একত্রিত হয়, নতুন মসজিদ সেখানে তারা বানিয়েছে, সেই মসজিদের উদ্বোধন ছিল, তিন চারটি আরো মসজিদ ছিল চতুর্পাশে যার উদ্বোধন হওয়ার কথা ছিল কিন্তু যাওয়া সম্ভব হয়নি, তারা সবাই এক জায়গায় একত্রিত হন, সেখানেই প্রথাগতভাবে এই সমস্ত মসজিদের উদ্বোধন হয় নাম নিয়ে নিয়ে। আমাদের এখানে যে শহরের নতুন মসজিদ নির্মিত হয়েছে সেই এই মসজিদ শহরের আবাদ অঞ্চলে এবং খ্রিস্টান এবং হিন্দু অঞ্চলে, খ্রিস্টান হিন্দুরা আমাদের প্রতিবেশী, তারা অনেক বড় মনের পরিচয় দিয়েছে যখন তারা জানতে পেরেছে যে আমি মসজিদের উদ্বোধনের জন্য আসব, নিজেদের ঘরের দেয়ালে হিন্দুরাও অন্যরাও ঘরে রং করেছে, দেয়ালে রং করেছে এবং এলাকাকে তারা পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে। এই মসজিদ শহরের কেন্দ্রে কিন্তু ব্যবস্থাপনা এমন ছিল আর মানুষের সহযোগিতা ছিল অত্যন্ত ইতিবাচক, আসতে যেতে কোনো প্রকারের অসুবিধা হয়নি। আমি বলেছি আরো চারটি মসজিদের উদ্বোধন হওয়ার কথা ছিল কিন্তু সেখানে যাওয়া সম্ভব হয়নি, মানুষকে বললাম আমার সমস্যা এবং সীমাবদ্ধতা কি ছিল, ইচ্ছা থাকা সত্ত্বেও যেতে পারেনি। এটি বলার পর সাধারণ সদস্যরা বুঝেছে কোন প্রকারের উচ্চবাচ্য না করে তারা কথা গ্রহণ করেন, যদিও কিছুক্ষণের জন্য চেহারা তাদের কিছুটা মলিন হয়ে যায় যাওয়া বলার পর, কিন্তু তা সত্ত্বেও তারা বলেন যে আপনার সিদ্ধান্তেই বরকত, আপনার সিদ্ধান্তেই কল্যাণ নিহিত। এইখানকার জামাতগুলো বড় আন্তরিকতা রাখে। কোচিনের একটা জাতীয় পত্রিকা রয়েছে, কোচিন ভালো বড় একটি শহর, এখানকার জাতীয় পত্রিকার নাম হল দ্য হিন্দু, প্রধান সম্পাদক ইন্টারভিউ নেন, তার কথা অনুসারে ভারতের সকল বড় শহর থেকে একই সময়ে পত্রিকা ছাপে আর এর প্রচার সংখ্যাও কোটি কোটি, ইন্ডিয়ান এক্সপ্রেস সকল বড় শহর থেকে ছাপে এর প্রচার সংখ্যাও কোটি কোটি, এর সিনিয়র প্রতিনিধি আমাকে ইন্টারভিউ করেছেন, মসিম ইসলামের দাবি এবং আহমদীয়তে বাড়াতে কথা হয়, আহমদী এবং অন্য মুসলমানদের ভিতরে পার্থক্য এবং ইসলাম অন্যান্য বিষয়ে আলোচনা হয়, ইসলামের শান্তিপূর্ণ শিক্ষা সে নিয়ে আলোচনা হয়। কয়েক মিনিটের জন্য এসেছেন তিনি ইন্টারভিউ নেওয়ার জন্য, কিন্তু প্রায় দেড় ঘন্টা এই প্রতিনিধি পত্রিকার আমার সাথে কথা বলে প্রশ্ন বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করে আল্লাহ তাআলার ফজলে। এইভাবেও আহমদীয়তের পরিচয় দেশের ব্যাপক অঞ্চলে ব্যাপক জনগোষ্ঠীর ভিতর তাবলীগ ছড়িয়ে পড়ে। রিসেপশনে উপস্থানে কিছু সাংসদ এবং এমপিও ছিল আর শিক্ষিত শ্রেণী ছিল, এখানেও প্রফেসর এবং ইঞ্জিনিয়ারও ছিলেন রিসেপশনে, এখানকার একজন এমপি বা সাংসদ ছিলেন যিনি বিশেষ অতিথি ছিলেন। তাদের অধিকাংশ এটি বলে যে তোমরা যেভাবে ইসলামী শিক্ষা তুলে ধরো এটি থেকে বোঝা যায় যে তোমরাই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারবে, বরং সেখানকার একজন আলেম এবং পণ্ডিত ব্যক্তি ছিলেন যিনি তার বিভিন্ন প্রস্তাব লিখে দিয়েছেন, এটি তাদের নিজস্ব স্টাইল। তাদের সব কথার সার কথা হল পৃথিবীতে নেকি এবং পুনঃপ্রতিষ্ঠার জন্য তোমাদের দ্বারাই কিছু করা সম্ভব, তোমাদের উপর খুব ভালো এবং ফলপ্রদ সফর ছিল, তরবিয়তের দিক থেকে আহমদীদের অনেক লাভ হয়েছে, ছোট বড় সবার জামাত এবং খেলাফতের সাথে সম্পর্ক দৃঢ় হয়। এখন যে হারে চিঠি আসছে তা থেকে বোঝা যায় যে সফর বা দৌরা সেখানকার জামাতের ভিতর একটা নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে, নতুন প্রেরণা সৃষ্টি করেছে। আহমদ এবং ইসলাম সম্পর্কে তো আমি পূর্বে বলেছি কিভাবে কোটি কোটি মানুষ পর্যন্ত পয়গাম পৌঁছেছে, যা সাধারণ অবস্থায় কোনোভাবে পৌঁছা সম্ভব নয়। তো এমন সফরের ফলে তবলিগের নতুন রাস্তা খোলে। হযরত মুসলিহ মওউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বলেছেন, খলিফায়ে ওয়াক্তের সফর তবলিগের উদ্দেশ্যে নয়, আর এমনটি ভাবা উচিত নয়, কেননা বরং সেই জায়গা সম্পর্কে অবগত হয়ে সেখানকার তবলিগী কর্মপন্থা এবং তবলিগী ব্যাপকতা সৃষ্টির প্রেক্ষাপটে নতুন পদক্ষেপের উদ্দেশ্যে হয়ে থাকে। তো এই কারণে তবলিগের সুযোগ সৃষ্টির তবলিগ একটি অব্যাহত সংগ্রামের নাম। স্থানীয়ভাবে যারা বসবাস করেন তারাই সেখানে তবলিগ সঠিকভাবে করতে পারেন, আর এটি সত্য কথা। তো হুজুর বলছেন সরাসরি সেখানকার অবস্থা সম্পর্কে অবহিত হয়ে যে অঞ্চলে সফর হয় দৌড়া হয় সে অঞ্চলের অবস্থা সম্পর্কে সরাসরি অবগত হয়ে মুবাল্লিগিন এবং জামাতকে নতুন কিছু পন্থা দিকে তাদের দৃষ্টি আকর্ষণের সুযোগ হয়, নতুন কোন পন্থা অবলম্বনের দিকে জামাতের দৃষ্টি আকর্ষণ করা যায়। আর দৌড়া বা সফরে জামাতের কর্মকাণ্ডে একটা গতি সৃষ্টি হয়, তারা নিজেদের দায়িত্বকে অনুধাবন করতে পারে বা বোঝে। কিছুদিন অবশ্যই তাদের ভিতর উৎসাহ উদ্দীপনা থাকে, উৎসাহ উদ্দীপনা নিয়ে কাজ করে, কিন্তু যদি কোনো এলাকা সম্পর্কে জানাই না থাকে তাহলে অনেক সময় যে রিপোর্ট আসে বা যেমন রিপোর্ট আসে তার উপরে বিশ্বাস স্থাপন করতে হয়, তার উপরে বিশ্বাস করতে হয়। যাই হোক, একটি কথা সেটি যা খলিফা সানি বর্ণনা করেছেন, কিন্তু এর আরো একটি উপকারিতা আছে। আজকাল প্রচার মাধ্যমে বা মিডিয়ার কারণে সফরের বা দৌড়া এতটা কভারেজ পায় যে জামাতের দিকে প্রান্তের পক্ষে বা বিপক্ষে বিরোধীদের মনোযোগ আকৃষ্ট হয় জামাতের প্রতি, আর নিজামে জামাতকেও বা জামাতের সভ্যদের ভিতরে একটা গতি আনতে হয়। এই কারণে আর এর ফলে যারা ঘুমন্ত আহমদী বা যারা অলস আহমদী তাদেরকেও জাগতে হয়। এমন পত্রপত্রিকা জামাতের পরিচিতিমূলক খবর ছেপেছে যা কোটি কোটি সংখ্যায় ছাপা হয়। এখন জামাতকে এই এটি থেকে লাভবান হওয়া উচিত বা এটিকে লুফে নেওয়া উচিত, কাজে লাগানো উচিত। আপনারা কোন জাগার জন্য কোন দৌড়া বা সফরের অপেক্ষা করবেন না বা নীরবে বসে থাকবেন না, এটি ভাববেন না যে কিছুক্ষণ চুপ থাকো কোন প্রতিক্রিয়া সফরের পর প্রকাশ পেলেও আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে। তো সেখানকার জামাতকে এই সুযোগকে লুফে নেওয়া উচিত, কাজে লাগানো উচিত, নিজেদের বাণী পৌঁছানোর জন্য তবলিগের জন্য যে প্রতিক্রিয়াই পরিবেশে দেখা যাচ্ছে বা যেই জোশ উদ্দীপনা আপনাদের ভিতর এখন কাজ করছে সেটিকে ঠান্ডা হতে দেবেন না। যদি বিরোধিতা হয়ে থাকে, আপনারা এটিও জানেন যে সেখানে উদার মানুষও আছে তারা শোনার জন্য প্রস্তুত, পৃথিবী চায় শান্তি প্রতিষ্ঠাকারী বা সুশৃঙ্খল ভাবে কাজ করবে এমন মানুষ এগিয়ে আসুক, এটি পৃথিবী চায়। আমাদেরকে নিজেদের দায়িত্ব বুঝতে হবে, নিজেদের কাজে গতি এবং ব্যাপকতা সৃষ্টির চেষ্টা করতে হবে। দক্ষিণ ভারতের অত্রাঞ্চলের ইতিহাসের ধর্মের সাথে নিবিড় সম্পর্ক রয়েছে, যদি সঠিক পরিকল্পনার সাথে তবলিগের কাজে গতি সৃষ্টি করেন তাহলে আল্লাহ ভালো ফলাফল দেবেন, ভালো ফলাফল সৃষ্টি করবেন। এই কাজেই মোহাম্মদ মসির মান্যকারীদের কাজ। মুসলিম ইসলাম যে রীতি নির্ধারণ করেছেন সে রীতিকে অনুসরণ করুন, প্রেম প্রীতি নমনীয়তা নম্রতা ভালোবাসার মাধ্যমে বাণী সবাইকে পৌঁছান যেভাবে মসিহ আসলাম পৌঁছাতে চেয়েছেন। হযরত মসিহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ বাণী মানুষের কাছে পৌঁছানো সম্পর্কে বলেন যে সাধারণ মানুষের কানে একবার খোদার পয়গামকে পৌঁছিয়ে দেওয়া আবশ্যক, কেননা সাধারণ মানুষের একটা বিরাট শ্রেণী এমন যারা বিদ্বেষ এবং অহংকার ইত্যাদি ব্যাধি থেকে মুক্ত, শুধু মৌলবিদের কথায় তারা সত্য থেকে বঞ্চিত থাকে। তিনি আরো বলেন যে পৃথিবীতে তিন ধরনের মানুষ হয়ে থাকে, সাধারণ মানুষ, মধ্যম শ্রেণী এবং ধনী শ্রেণী। সাধারণ মানুষের বোধ বুদ্ধি কম হয়ে থাকে, তারা মোটা চিন্তাধারার মানুষ হয়ে থাকে, তাদেরকে বোঝানো অত্যন্ত কঠিন, ধনীদেরকেও বোঝানো কঠিন, কেননা তারা বড় নাজুক প্রকৃতির, ভঙ্গুর প্রকৃতির হয়ে থাকে, তড়িঘড়ি করে তারা কিছু বলে বসে, তাদের অহংকার এবং অধ্যত্ব পথে বাধ সাধে, পথে বিপত্তি সৃষ্টি করে, নিজেকে বড় মনে করা এবং অহংকার এটি তাদের সত্যের কথা শোনার পথে বাধা। তাই তাদের সাথে যে কথা বলবে তাদের রীতি অনুসারে সংক্ষেপে, কিন্তু অর্থ যেন স্পষ্ট হয়, এভাবে কথা বলা উচিত। কাল্লা ওয়াদাল্লা, অল্প ভাষায় জোরালো যুক্তি তুলে ধরতে হবে, কারণ সাধারণ মানুষকে বোঝানোর জন্য যুক্তি বক্তৃতা পরিষ্কার এবং স্বচ্ছ স্পষ্ট হওয়া উচিত। মধ্যম শ্রেণীর যতটুকু সম্পর্ক আছে তারা তাবলীগ শোনার যোগ্যতা রাখেন, তারা কথা বুঝতে পারে, তাদের ভিতর সে অহংকার ও অধ্যত্ব থাকে না যা ধনীদের ভিতর থেকে থাকে, তাই তাদেরকে বোঝানো কঠিন কিছু নয়। এই মধ্যম শ্রেণীর মানুষ এই এতদ অঞ্চলে অনেক বড় সংখ্যায় রয়েছে। এই এলাকা মৌলবিদের ভয় থেকে মুক্ত, মুসলমানরাও আর খ্রিস্টানরা শুনতে চাইলে শোনে, কোন কট্টর হিন্দু যদি থেকে থাকে তাদেরকে এড়িয়ে চলা সম্ভব। পাকিস্তানে তো মধ্যম শ্রেণীর মানুষ এভাবে শুনতে চায় না, বা শুনলেও তারা ভীতত্রস্ত থাকে, কোথায় মৌলবি কুফরি ফতোয়ানা দিয়ে বসে। কিন্তু কেরালাতে অবস্থা এমন নয়, তো যে যেই অঞ্চলে ভূমি উর্বর, পরিবেশ পরিস্থিতি অনুকূলে সেখানে আমাদের চেষ্টা করা উচিত, কেননা এটি এখন মুহাম্মদী মসির মান্যকারীদের কাজ, হেকমত এবং প্রজ্ঞার সাথে, বুদ্ধিমত্তার সাথে খ্রিস্টানদেরও মুহাম্মদী মুসাই ঈসার মান্যকারীদেরকে সঠিক পথ দেখান, সেই পথ দেখান যা খোদার দিকে নিয়ে যাবে। আল্লাহ তাআলা সকলকে নিষ্ঠা এবং বিশ্বস্ততার সাথে কাজ করার তৌফিক দিন, তাদের কাজে প্রভূত কল্যাণ রেখে দেন এবং প্রজ্ঞা এবং হেকমতের সাথে মুসলিমদের বাণী পৌঁছানোর প্রতি সবার দৃষ্টি নিবদ্ধ হোক, আর এভাবে পয়গাম পৃথিবীর পরিত্রাণ এবং মুক্তির কারণ হোক।
الحمد لله نعمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم